এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 7 নভেম্বর, 22 কার্তিক এবং ফার্সি 16 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাগদাদ সফরের পরেই ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরের রহস্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করেছে সরকার। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পতনশীল ইসরায়েলের অপরাধ যজ্ঞকে আমেরিকা সমর্থন দিয়ে যাচ্ছে, ইরানকে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা, আবদুল্লাহিয়ান। পশ্চিমা সমর্থন উঠে যাবার আশঙ্কায় দ্রুত হামাসকে ধ্বংস করার পরামর্শ ইহুদ বারাকের, মিথ্যাচার করে পরাজয় ঢাকতে পারবে না ইসরায়েল, হামাস নেতা। মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে ষড়যন্ত্র চলছিল, সংবাদ ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন। এবং গাজার উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে ভারতকে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন হোয়াইট হাউস ইসরায়েলি অপরাধ যজ্ঞের অংশীদার হতে ভালোবাসে। বিশ্ব জনমতের বিপরীতে অবস্থান নিয়ে পতনশীল ইসরায়েলকে আমেরিকা সমর্থন দিয়ে যাচ্ছে বলে আমির আবদুল্লাহিয়ান মন্তব্য করেন। গত 7 অক্টোবর হামাসের চালানো আলেক্সের তুফান অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের সকল অহংকার ধুলোয় মিশে যায়। সেই পরাজয়ের গ্লানি মেটাতে এবং প্রতিরোধ শক্তির অভিযান বন্ধ করার লক্ষ্যে গাজা উপত্যকার সকল ক্রসিং বন্ধ করে দিয়ে ইসরায়েল নির্বিচার বোমাবর্ষণ করে যাচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 10,165 ফিলিস্তিনি শহীদ এবং 27,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার ব্যক্তিগত পেজে লিখেছেন, গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য 120টিরও বেশি দেশের লাখ লাখ মানুষ অনুরোধ জানিয়েছে। ওয়াশিংটন সহ বিশ্বের বিভিন্ন দেশের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে কয়েক মিলিয়ন মানুষ প্রতিদিনই মিছিল করছে। স্বাধীনতাকামী সেই সব মানুষ রাজপথে নেমে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধের নিন্দায় সোচ্চার হয়েছে। কিন্তু হোয়াইট হাউস বিশ্ব জনমতের বিরুদ্ধে গিয়ে পতনশীল ইসরায়েলের অপরাধ যজ্ঞের শরিক হতেই পছন্দ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশকে আমেরিকা এই মর্মে একটি নতুন বার্তা পাঠিয়েছে যে ওয়াশিংটন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায়। তিনি আরও বলেছেন, আমেরিকা এমন সময় যুদ্ধবিরতি চায় বলে দাবি করছে যখন মার্কিন সরকার গাজায় ইসরায়েলি গণহত্যাকে পুরোপুরি সমর্থন করে যাচ্ছে। গতকাল তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী সাক্ষাতের অবকাশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপরাধ বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার বিমান হামলাকে সমর্থন দিয়ে যাওয়ার একই সময় ওয়াশিংটন যা দাবি করছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত 3 দিনে মার্কিনিরা আমাদেরকে একটি নতুন বার্তা দিয়েছে। এতে তারা দাবি করেছে তারা গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় এবং এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কিন্তু তারা গাজায় গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানকে পুরোপুরি সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে মিশরের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য মানবিক ত্রাণ পাঠাতে ইরান নিজের প্রস্তুতি ঘোষণা করেছে। ফিলিস্তিনি এই ভূখণ্ডের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যখন অবিরাম ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করলেন। বর্ণবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন, পশ্চিমা সরকারগুলো গাজা যুদ্ধের ব্যাপারে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার আগেই ইসরায়েলের সামরিক বাহিনীকে ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলনকে ধ্বংস করে দিতে হবে। তিনি বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের জন্য ইসরায়েলি বাহিনীর হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে। 81 বছর বয়সে ইহুদ বারাক এক সময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর জেনারেল হিসেবে কাজ করেছিলেন। মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ইহুদ বারাক বলেন, ইউরোপে আমরা জনমত হারাচ্ছি এবং আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইউরোপের সরকারগুলোর সমর্থন আমরা হারাবো, আর 1 সপ্তাহ পরে আমেরিকায় জনমত ভীষণভাবে বিভক্ত হয়ে পড়বে। অন্যদিকে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে বিরতি দিতে অস্বীকার করেছেন। এ অবস্থায় ইহুদ বারাক মনে করেন, আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমেরিকার দাবি মেনে নিতে হবে। গাজাভিত্তিক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর গত 7 অক্টোবরের অভিযানে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ওসামা হামাদান। তিনি বলেছেন, মিথ্যাচারের মাধ্যমে দখলদার সরকার ওই পরাজয় ঢেকে রাখতে পারবে না। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলন করে একথা ঘোষণা করেন হামাদান। গত 7 অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো সম্মিলিতভাবে আলাক্সা তুফান নামে ইসরায়েল বিরুদ্ধে যে সামরিক অভিযান শুরু করেছিল তার 1 মাস পূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গাজা উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতালকে হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি বাহিনী ছবিসহ যে প্রমাণ তুলে ধরেছে তাকে চরম মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেন হামাদান। তিনি বলেন, ইসরায়েল যে ছবি প্রকাশ করেছে তা 10 বছর আগের। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে সেখানে প্রতিরোধ যোদ্ধাদের কোনো ঘাঁটি নেই, বরং ইসরায়েলি বাহিনী মিথ্যাচার করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র চলছিল বলে সংবাদ ব্রিফিংয়ে দাবি করেছেন ডিবি প্রধান হারুন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দি। আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আরেফিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাপাঠকে এসব তথ্য জানা যায় বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন আর রশিদ। এ সময় তিনি বলেন, হাসান সারওয়ার্দি কথিত বাইডেনের উপদেষ্টাকে মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করিয়েছেন। ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ আরও বলেন, ঢাকায় বিএনপির 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরিফিকে সঙ্গে নিয়ে হাসান সারওয়ার্দির পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একই সূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত, তাদের অনেককেই ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন এই ডিবির সিনিয়র কর্মকর্তা।
সাবেক সেনা কর্মকর্তা হোসেন সরদি সাহেব উনি তার টেপে ফেলিয়েছেন, কারণ আমরা বলছি আমি টেপে বলবেন কেন, আসলে আমি বুঝতে পারি নাই যে উনি আমাকে যে আমেরিকা থেকে আসার পরে সে আমাকে বিভিন্ন নাম্বার দিয়েছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আল মিন্টু, এবং উনি আব্দুল আল মিন্টুর বাসায় গিয়েছেন, মির্জা আব্বাসের সাথে গুলশানের পার্টিতে দেখা করেছেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত থাকার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় সন্ত্রাসী ঘটনা, সহিংসতা এবং বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, পশ্চিম এশিয়ার কঠিন পরিস্থিতি এবং ইসরায়েল হামাস সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। গতকাল উভয় রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোনে মত বিনিময় সময়ের সময় ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানান। এদিকে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভারতকে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানিয়েছে ইরান। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোন আলাপকালে ওই আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট রাইসি। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বারবার হামলা অব্যাহত থাকার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময়ে সন্ত্রাসী ঘটনা, সহিংসতা এবং বেসামরিক মানুষজনের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, পশ্চিম এশিয়ার কঠিন পরিস্থিতি এবং ইসরায়েল হামাস সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে মত বিনিময় করেছেন। সন্ত্রাসী ঘটনা, সহিংসতা এবং বেসামরিক মৃত্যু একটি গুরুতর উদ্বেগের বিষয়। গতকাল সোমবার উভয় রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোন মত বিনিময়ের সময় ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ইসরায়েলে আগ্রাসন বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানান। প্রেসিডেন্ট রাইসি এ সময় ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতের স্বাধীনতার সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করেন এবং জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দেন বলে জানা গেছে। গাজায় ইহুদিবাদী ইসরায়েলি হামলা চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। গত 5 নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় উভয় নেতা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে অস্ত্রনিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ক্রেমলিন বলেছে, স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া এই চুক্তি অনেকটা অকেজো হয়ে পড়েছিল এবং এটি যখন বাস্তবতা বিবর্জিত হয়ে গেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এই ঘোষণা দেয়। মন্ত্রণালয় বলেছে, ট্রিটি অন কনভেনশনাল আর্ম ফোর্সেস ইন ইউরোপ শেষ পর্যন্ত ইতিহাসে রূপান্তরিত হল। রাশিয়া এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার জন্য 2007 সালে প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল। এ কাজে স্পেনের একটি কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করছে দখলদাররা। স্পেনের প্রভাবশালী এল মান্ডো পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির কুখ্যাত ভাড়াটে যোদ্ধা পেদ্রো দিয়াস ফ্লোরেস জানিয়েছে, বহু সংখ্যক ভাড়াটে গোষ্ঠী ইসরায়েলি সেনাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা উচ্চ মূল্যের বেতন পাচ্ছে। ফ্লোরেস বলেন, তিনি ইসরায়েলে এসেছেন মূলত অর্থের জন্য। ইসরায়েল যেমন মোটা অঙ্কের অর্থ দিচ্ছে, তেমনি তাদেরকে উন্নত মানের অস্ত্র দিয়েছে বলে জানান ফ্লোরেস। তিনি বলেন, প্রতি সপ্তাহের জন্য ইসরায়েল তাদেরকে $4,187 দিচ্ছে এবং মোটা অঙ্কের অর্থই তাকে এই যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাইছে। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় একটি আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এখনও আমরা দেখছি অ্যাংলো স্যাক্সন মিত্ররা মধ্যপ্রাচ্যে কে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাইছে। ইংরেজি ভাষী ও সাবেক উপনিবেশবাদী দেশগুলোকে অ্যাংলো স্যাক্সন মিত্র বলা হয়। ল্যাভরভ বলেন, পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি একেবারেই পরিষ্কার হয়ে গেছে লিবিয়া, সিরিয়া, ইরাক এবং ইউক্রেনে। তিনি আরও বলেন, অন্যের সম্পদ শোষণ এবং লুটপাটের মধ্য দিয়ে পশ্চিমারা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। ইরাকের প্রধানমন্ত্রী তেহরান সফরে এসে ইরানের প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন। গাজা পরিস্থিতিতে তার ইরান সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানি তেহরান সফরে এসে ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন। ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো তিনি তেহরান সফর করেছেন। তার এই সফর বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইরাক সফরের মাত্র কয়েক ঘণ্টা পর ইরাকের প্রধানমন্ত্রী ইরান সফরে এলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গত রোববার রাতে বাগদাদে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এর আগে কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে গাজা পরিস্থিতি নিয়ে আম্মান বৈঠকে অংশ নিতে জর্দান গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে ইরাকের প্রধানমন্ত্রী তেহরান সফরের সময় আমেরিকার পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এক মাস পেরিয়ে গেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থনের কারণে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোও ইরাকে আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে কয়েক দফা হামলা চালিয়েছে। মার্কিনিরা মনে করে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইরান প্রভাবিত, তাই ধারণা করা হচ্ছে তারা ইরাকের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে তিনি যেন ইরানকে এটা বোঝানোর চেষ্টা করেন যে ইরাকি গোষ্ঠীগুলো যেন আমেরিকান ঘাঁটিতে হামলা না চালায়। কিন্তু ইরান এসব গোষ্ঠীর উপর তার প্রভাব থাকার কথা অস্বীকার করে বলেছে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আলাক্সা ঝড় অভিযান প্রমাণ করেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো সম্পূর্ণ স্বাধীন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েল যখন গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ঠিক তখন ইরাকের প্রধানমন্ত্রী তেহরান সফরে এলেন। গত এক মাস ধরে গাজায় ইসরায়েলি বিরামহীন বোমাবর্ষণে মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে 4,000 শিশু রয়েছে। অন্য আরব সরকারগুলোর মতো ইরাকও গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছে। গাজা সংকট নিয়ে কায়রো সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী একমাত্র আরব নেতা যিনি ইসরায়েল শব্দটি ব্যবহার করেননি এবং গাজায় এই সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। যাই হোক, ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সাথে ইরাকের প্রধানমন্ত্রীর বৈঠকে বাইতুল মুকদ্দাস দখলদার ইসরায়েলের অপরাজ্যের মোকাবেলায় গাজার নির্যাতিত জনগণকে সমর্থন দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
56.25% বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আগামী 1 ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
8,000 ছিল, এটা 12,500 টাকা হবে। দীর্ঘদিন শ্রমজীবী মানুষ আন্দোলন করে আসতেছে তাদের মজুরি বৃদ্ধির জন্য। মালিক পক্ষ মজুরি বোর্ডের মধ্য দিয়ে শ্রমিক পক্ষকে নিয়ে চেয়ারম্যান সাহেবের মজুরি বোর্ডের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে।
এর আগে দুপুরে সেগুনবাগিচায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণী ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে মজুরি বোর্ডের সভাকক্ষে রুদ্ধতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন মজুরি বোর্ডের সামনে অধিকার আদায়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনরত শ্রমিকরা। এদিকে বিকেলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা ঘোষণা করার পরে মুখ খুলেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ও মজুরি বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা খুশি নয়, তবে রাজনৈতিক সহ বিভিন্ন পরিস্থিতি মিলিয়ে তারা এটা মেনে নিয়েছেন। অনেকগুলো দাবি আছে গেজেট হওয়ার সময়, সেগুলো পরিষ্কার হওয়া যাবে বলে মনে করছেন এই শ্রমিক নেতা। এদিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মজুরি বোর্ডে থাকা মালিক পক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, মালিক পক্ষ সবসময় সহনশীল। মালিক পক্ষের সামনে দিয়ে যখন শ্রমিকরা ভাঙচুর করে, তখন কখনোই শ্রমিকদের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনে যায় না। এদিকে গত কদিন ধরেই ঢাকার মিরপুর ও সাভারের আশুলিয়া সহ গাজীপুরেও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আজও গাজীপুর মহানগরের কোনাবাড়ি ও এর আশপাশের বিভিন্ন কারখানায় আবারও বিক্ষোভ ও ভাঙচুর করে শ্রমিকরা। এ সময় বিক্ষোভকারীরা দুটি বাসে অগ্নিসংযোগ করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও র‍্যাবের সদস্যরা।
সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই ধরনের দুষ্কৃতিকারীরা দুটি বাসে আগুন দিয়েছে এবং জানমালের ক্ষতি সাধন করছে। আমরা এই ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করেছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
যে কোনো আগ্রাসন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম মানুষের ন্যায্য অধিকার, কিন্তু আগ্রাসী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রামকে পাশ্চাত্যের মিডিয়াগুলো অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। অনেকেরই প্রশ্ন, আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ, হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ ও ঘৃণা এখন তুঙ্গে। প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনিরা আর কতদিন ইসরায়েলের দখলে থাকবে এবং এর জনগণ হতাহত হবে, অবরুদ্ধ ও বন্দী অবস্থায় দিনানিপাত করবে? কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অত্যাচার নির্যাতনের বিষয়টি উপেক্ষা করে চলেছে? আন্তর্জাতিক আইন অনুসারে কোনো দেশ দখল নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য, এবং সেই দেশের জনগণের অধিকার আছে দখলদার শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার, যতক্ষণ না তাদেরকে বহিষ্কার করা হয়। তাই ইসরায়েলের বিরুদ্ধে হামাস যোদ্ধাদের পরিচালিত আল আকসা তুফান সামরিক অভিযান আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ বৈধ। এবারে আমরা জুলুম, আগ্রাসন ও দখলদারিত্বের মোকাবেলায় আত্মরক্ষার ব্যাপারে ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব।
ইসলাম আমাদেরকে শান্তি, বন্ধুত্ব ও ন্যায় বিচারের শিক্ষা দেয়, কিন্তু সবসময়ই এমন কিছু ব্যক্তি, গোষ্ঠী ও সরকার রয়েছে যারা অন্যের জীবন, সম্পত্তি ও জমি দখলের পথ অবলম্বন করেছে এবং শান্তি ধ্বংস করেছে। এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে ইসলাম আগ্রাসন ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেয়, যাতে মানুষ আবার শান্তিতে বসবাস করতে পারে। ইসলাম শুধু যে নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলে তাই নয়, আগ্রাসীদের কাছে আত্মসমর্পণেরও নিন্দা করে। সুরা আল বাকারার 279 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন যে,
তোমরা জুলুম করো না, অত্যাচার করো না। তাই ফিলিস্তিনি জনগণের সংগ্রাম ও প্রতিরোধ আল্লাহর নির্দেশের যথাযথ বাস্তবায়ন। সূরা হজ্জের 39 ও 40 নম্বর আয়াতে এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যারা অন্যায়ভাবে আক্রান্ত ও নিহত হয়েছে তাদের আত্মরক্ষা ও জিহাদের লড়াইয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করবেন। কোরআনে নিপীড়িতদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যারা তাদের ভূমি থেকে বিতাড়িত হয়েছে, যার সাথে ফিলিস্তিনি জনগণের বর্তমান পরিস্থিতির সাথে খুবই মিল রয়েছে।
অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের সর্বোত্তম উদাহরণ ছিল উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়ার অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে আল্লাহর রাসুলের প্রিয় নাতি হুসাইন বিন আলী আলাইহিসালামের সংগ্রাম। ইমাম হোসেন আলাইহিসালাম ইয়াজিদকে খেলাফত ও মুসলমানদের উপর শাসন কর্তৃত্বের যোগ্য মনে করতেন না, আর এ কারণে তিনি ইয়াজিদের কাছে আনুগত্যের শপথ করেননি। অবশেষে তিনি এবং তার সঙ্গীরা ইসলামের অধিকার ও আদর্শ রক্ষায় প্রাণপণে লড়াই করে শহীদ হন। ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছিলেন, অপমানের কাছে আত্মসমর্পণ করা আমাদের পক্ষে অসম্ভব এবং আমাদের সামনে দুটি পথ খোলা, হয় শহীদ হতে হবে অথবা ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। এভাবেই তিনি দীর্ঘ ইতিহাস জুড়ে বিশ্বের মুক্তিকামী ও স্বাধীনতাকামীদের কাছে আদর্শ হয়ে উঠেছেন। হামাস এবং অন্যান্য ইসলামী প্রতিরোধ সংগঠন এখন ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই করছে তা ইমাম হুসাইনের ওই নীতিরই অনুসরণ, কিন্তু এক্ষেত্রে তারা ইসরায়েলের নির্মমতার বিরুদ্ধে যুদ্ধ করছে।
অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরায়েল পশ্চিমা সরকার বিশেষ করে আমেরিকা ও ব্রিটেনের সহায়তায় 75 বছর ধরে ফিলিস্তিন দখল করে রেখেছে এবং এমন কোনো অপরাধযজ্ঞ নেই যা তারা করেনি। ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিল তারা আন্তর্জাতিক সমাজ ও আরবদের সমর্থন পাবে, কিন্তু যখন বুঝতে পারল যে কেউ এগিয়ে আসবে না, তখন ফিলিস্তিনের একদল মুমিন মুসলমান কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে এবং জনগণের সমর্থন নিয়ে সামরিক শক্তি সঞ্চয় করে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। কারণ সূরা সাফের 4 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ মুসলমানদেরকে শত্রুদের বিরুদ্ধে যথাসম্ভব প্রস্তুত ও সজ্জিত থাকতে বলেছেন। ইমাম আলী আল ইসলামও এই বিষয়টিকে এভাবে বলেছেন, জেনে রাখো, দুর্বল ও অক্ষম মানুষ কখনোই জুলুম ও নিপীড়নকে দূর করতে পারবে না, যদি না তারা কোনো চেষ্টা চালায়। তাই ফিলিস্তিনি যোদ্ধারা বিশেষ করে হামাস ইসরায়েলের মাধ্যমে অবরুদ্ধ থাকার পরও সামরিক সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং সম্প্রতি ইসরায়েলি আগ্রাসনের নজিরবিহীন জবাব দিয়েছে।
আগ্রাসীকে প্রতিহত করা এবং সমাজে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহর পথে জিহাদের গুরুত্বের বিষয়ে কোরআন ও হাদিসে বহু নির্দেশনা রয়েছে। উদাহরণস্বরূপ সূরা আস-সাফের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, বস্তুত আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাঁর পথে এভাবে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। ইমাম সাদিক আলাইহিসসালাম জিহাদ সম্পর্কে বলেছেন, শত্রুর বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকুন এবং আল্লাহর পথে লড়াই করুন, যাতে পরবর্তীতে আপনার সন্তানরা আপনাকে নিয়ে গর্ব করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই ফিলিস্তিন সম্পর্কে বলেছেন, ফিলিস্তিন সমস্যার একমাত্র সমাধান হল অব্যাহত প্রতিরোধ ও সংগ্রাম। প্রকৃতপক্ষে বর্তমানে ফিলিস্তিনি মুজাহিদরা সেই ভূখণ্ড উদ্ধারের জন্য লড়াই করছে যা তাদের পূর্বপুরুষদের ছিল এবং ইসরায়েল তা দখল করে রেখেছে। তাই এ ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য লড়াই করার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সূরা নিসার 75 নম্বর আয়াত অনুযায়ী অন্যান্য মুসলমানদেরও দায়িত্ব রয়েছে ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসা। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন, কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না এবং দুর্বল হয়ে পড়া সেই সব নারী পুরুষ ও শিশুদের জন্য? এ কারণে লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে গাজায় তাদের ভাইদের সাহায্য করছে, আর ইরান ওই দেশগুলোর প্রতিরোধ শক্তিগুলোকে সহযোগিতা করছে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের টিউমার হিসেবে উল্লেখ করে বলেছেন, আমরা নিপীড়িতদের পক্ষে আমরা তাকে সমর্থন করি এবং ফিলিস্তিনিরা নির্যাতিত, ইসরায়েল তাদের উপর অত্যাচার করেছে, তাই আমরা তাদের সমর্থন করি।
তো শ্রোতা বন্ধুরা, আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দর্পণ অনুষ্ঠানেও আমাদের সঙ্গে থাকবেন বলে প্রত্যাশা করছি।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 7ই নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডিবি পরিচয়ে র‍্যাব সদস্যের বাড়িতে ডাকাতি মানব জমিন, তৈরি পোশাক শিল্প মালিকদের প্রস্তাবই চূড়ান্ত, শ্রমিকদের ন্যূনতম মজুরি হচ্ছে 12,500 টাকা। প্রথম আলো, নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূতের কাজের প্রশংসা মানব জমিন। ইত্তেফাকের শিরোনাম, হরতাল অবরোধে পর্যটক শিল্পে খরা, রাজস্ব হারাচ্ছে সরকার, পুলিশ হত্যার প্রধান সন্দেহভাজন ছাত্রদল নেতা আমান গ্রেপ্তার, যুগান্তর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাহাক সহ 9 নেতাকর্মী 3 বছরের কারাদণ্ড, ডেইলি স্টার বাংলা। কলকাতা শিরোনাম, আলিগড় হবে হরিগড়, আনন্দবাজার পত্রিকা, গরু পাচার নিয়োগ দুর্নীতি এক সূত্রে বাঁধা, সংবাদ প্রতিদিন। গণশক্তি শিরোনাম, ভারত মার্কিন বৈঠক, 7 থেকে 10ই নভেম্বর দেশজুড়ে বিক্ষোভের ডাক বামপন্থীদের। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে উচ্চ ঝুঁকির মুখে ফেলেছে, বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে দেশের অর্থনীতি যে মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। ঝুঁকির মুখে পড়েছে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে। একটি দৃষ্টিকোণ হচ্ছে যে যখনই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়, ধরুন এখন যে হরতাল অবরোধ চলছে, তাতে আলটিমেটলি অনেক সময়ই কলকারখানা বন্ধ থাকছে, দূরপাল্লার যানবাহন পরিবহন এগুলো বন্ধ থাকছে, শ্রমিক যারা কাজ করে বা যারা কর্মকর্তা তারা তো অনেকেই কারখানায় বা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হতে পারছেন না, তাতে আলটিমেটলি কমে গেল না উৎপাদন কমে গেল। পাশাপাশি আরও কতগুলো বিষয় আছে, ধরুন এই রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, এই যে ধরপাকড় হচ্ছে, এর ফলে তারা স্বাভাবিকভাবে তাদের স্বাভাবিক কাজকর্মে মন দিতে পারছেন না বা সময় দিতে পারছেন না, এটিও তো বাস্তবতা। এরকম হাজার হাজার লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে কিন্তু এই সমস্ত মানুষ স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রমে অংশ নিতে পারছে না, এটিও স্বাভাবিক। পাশাপাশি বাংলাদেশের যে চলমান টালমাটাল রাজনৈতিক অবস্থা, এ নিয়ে নানা রকমের গুঞ্জনও তৈরি হচ্ছে। সেই গুঞ্জন হচ্ছে যে সরকারের বিরুদ্ধে বাইরের দেশগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা। তো সবকিছু মিলে দেখা যায় যে দেশের অর্থনীতি অবশ্যই মারাত্মক ঝুঁকির মুখে, তাতে কোনো সন্দেহ নেই।
জনাব সিরাজুল ইসলাম, গাজায় ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনের সংখ্যা 10,000 ছাড়ালো, এটি পার্স টুডের একটি শিরোনাম। প্রশ্ন হচ্ছে, এই বর্বরতার শেষ কোথায়?
জি, ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক মাস হয়ে গেল যুদ্ধ হচ্ছে, সেখানে ইসরায়েলি বর্বরতা চলছে, আগ্রাসন চলছে, এবং এতে 10,000-এর উপরে মানুষ শহীদ হয়েছে একথা বলা হচ্ছে, এবং 25,000-এর বেশি আহত। খুবই দুঃখজনক একটি ব্যাপার হচ্ছে এই যে এত মানুষ শহীদ হয়ে গেল যারা প্রাণ দিল, তাদের ভিতরে উল্লেখযোগ্য একটি ব্যাপার, 4,104 শিশু শহীদ হয়েছে এবং নারী শহীদ হয়েছেন 2,641 জন। যা এই যুদ্ধে মারা গেছে, ইসরায়েলি বর্বরতা, ইসরায়েলি আগ্রাসনে মারা গেছে, তার অর্ধেকের বেশি শুধু নারী শিশু। এর মানে হচ্ছে এটি কোনো যুদ্ধ না, এটি আগ্রাসন, এবং একটি জাতিকে পরিকল্পিতভাবে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার, মুছে দেওয়ার প্রচেষ্টা। এই প্রচেষ্টা সফল করতে গিয়ে ইসরায়েল হেন কোনো অপরাধ নেই যা করছে না। ইসরায়েল আবাসিক ভবনের উপর হামলা চালাচ্ছে, হাসপাতালে হামলা চালাচ্ছে, স্কুলে হামলা চালাচ্ছে, মসজিদ, গির্জা, কোনো কিছুই ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না। এই যে ইসরায়েলি বর্বরতা, এটি কিন্তু লোকচক্ষুর আড়ালে হচ্ছে তা কিন্তু বলবো না, এটি দিনের আলোয় বিশ্ববাসীর চোখের সামনে হচ্ছে, এবং বিশ্ববাসীর চোখের সামনে হওয়ার পরেও আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলকে থামানোর কিন্তু জোরালো কোনো প্রচেষ্টা নেই, বরং আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলকে আরো সমর্থন দেওয়া হচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। রেশন দুর্নীতি কাণ্ড, তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার ইডির, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে এবার উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা, 1 কোটিরও বেশি টাকা উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামের কারখানা থেকে পাওয়া গেছে 1,40,00,000 টাকা। গত 4 ও 5 তারিখে যে তল্লাশি হয় সেই তল্লাশির ভিত্তিতেই টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি। বাঁকুড়ার দুটি কোম্পানি থেকে মিলেছে 16,80,00,000 টাকা। দুর্নীতি মামলায় উদ্ধার মোট টাকার পরিমাণ 18,20,00,000। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, গরু পাচার নিয়োগ দুর্নীতি এক সূত্রে বাঁধা, নিউটাউনে কুন্তলের বেনামি ফ্ল্যাটে হানা ইডির। ভারত মার্কিন বৈঠক, 7-10 নভেম্বর দেশজুড়ে বিক্ষোভের ডাক বামপন্থীদের। গণশক্তি পত্রিকার এ খবরে বলা হয়েছে, লাগাতার বোমাবর্ষণ চলছে গাজায়, ইসরায়েলের দখলদারিতে পূর্ণ মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে সংঘর্ষ বিরতির দাবি জোরালো হচ্ছে প্রতিদিন, সেই আবহেই 7-10 নভেম্বর ভারতে থাকছেন মার্কিন বিদেশ সচিব এবং প্রতিরক্ষা সচিব। এই সময় দেশজুড়ে প্রতিবাদের ডাক দিল 5 বামপন্থী দল। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণাকে সবার আগে সমর্থন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 5 বামপন্থী দলের বিবৃতিতে বলা হয়েছে, মোদী সরকারকেও মার্কিন ইসরায়েল গণহত্যায় অনুমোদন বন্ধ করতে হবে, বিশ্বজুড়ে সংঘর্ষ বিরতির দাবি উঠেছে তার পক্ষে থাকতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রসংঘেও বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। আলিগড় হবে হরিগড়, লোকসভা ভোটের আগে ফের নাম বদলের প্রস্তাব পাশ হল যোগীর রাজ্যে, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। 2 বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময় দাবি উঠেছিল, শেষ পর্যন্ত বিজেপি পরিচালিত আলিগড় পুরসভা আনুষ্ঠানিকভাবে সেই দাবিতে সায় দিয়ে প্রস্তাব পাশ করল। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবুদ্দিন আইবকের জামানায় গড়ে ওঠা পশ্চিম উত্তরপ্রদেশের ওই শহরের নতুন নাম হবে আলিগড়ের জায়গায় হরিগড়। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভান্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজ আমরা শুনব ইরানের একটি প্রাচীন গল্প। গল্পটি এরকম। ছোট্ট একটা গ্রাম, ওই গ্রামের গুরুত্বপূর্ণ একটা দিক ছিল বেশিরভাগ মানুষই কৃষক। কৃষিকাজের ক্ষেত্রে তাদের খ্যাতি এবং অভিজ্ঞতা ছিল সবার মুখে মুখে। বলার অপেক্ষা রাখে না যে তারা ছিল যথেষ্ট পরিশ্রমী। সেই সঙ্গে ওই গ্রামের জমিও ছিল বেশ উর্বর। সুতরাং দেশের সবচেয়ে সবুজ অঞ্চল হিসেবে ওই গ্রামটিকে ধরা হতো।
এইসব বৈশিষ্ট্যে সমৃদ্ধ হবার পরও ওই গ্রামের লোকজন ছিল অভাবী। তাদের উৎপাদিত ফল ফসলের খুব কমই অবশিষ্ট ছিল, কারণ ওই গ্রামে ইঁদুর প্রবেশ করেছিল। ওরা কৃষকদের উৎপাদিত ফসল এমনভাবে খেয়ে ফেলত যে বেচারা কৃষকদের মাথায় হাত পড়ে গেল। সবখানেই ইঁদুর, কি ঘরে কি বাইরে, কি রাস্তাঘাটে কি ধান খেতে, সবখানেই ইঁদুরের উৎপাত। এমনকি থাকার ঘর, শোবার ঘর, সেখানেও ইঁদুর। তবু রক্ষা পাওয়া যেত যদি গোলায় তারা হামলা না করত। একদিন এক অচেনা মানুষ ওই গ্রামে ঢুকল। লোকটাকে দেখতে ভালোই মনে হল। হাস্যোজ্জ্বল চেহারা, হালকা পাতলা, তবে লম্বাটে গড়ন। তার হাতে ছিল একটা বাঁশি। ওই বাঁশির কথা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, অদ্ভুত গড়নের এক আগন্তুক ভদ্রলোক হঠাৎ সেই গ্রামে এলো। সেই ভদ্রলোকের হাতে ছিল বাঁশি। হাতের সেই বাঁশিতে ভদ্রলোক এমন এমন অদ্ভুত সুন্দর এক সুর তুলত যে যে যেই শুনত হতবাক হয়ে যেত। যাই হোক, লোকটা খেয়াল করল ওই গ্রামের মানুষজন খুব কষ্ট এবং অভাবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সে এক কৃষকের কাছে থেকে ইঁদুরের বিষয়টা জানল। তারপর গ্রামের লোকজনকে জড়ো করে বলল, আমি তোমাদেরকে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচাবো। একটি ইঁদুরও আর এই গ্রামে থাকবে না। গ্রামের লোকেরা তো আশ্চর্য হয়ে গেল। তারা কত চেষ্টাই না করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি।
গ্রামের মেম্বার বলল, এটা করতে পারলে তোমাকে আমরা 1000 স্বর্ণ মুদ্রা দেব। বাঁশিওয়ালা রাস্তায় গিয়ে বাঁশি বাজাতে শুরু করলো। অমনি আশ্চর্য এক কাণ্ড ঘটলো। লম্বা লাইন দিয়ে ইঁদুরেরা বাঁশিওয়ালার পেছনে পেছনে যেতে লাগলো। যেখানেই ইঁদুরের বাসা ছিল সেখান থেকেই বেরিয়ে এসে লাইনে যুক্ত হলো ইঁদুরের দল। বাঁশিওয়ালা এক রাস্তা থেকে আরেক রাস্তায় গিয়ে বাঁশি বাজালো আর দরজা জানালা গর্ত থেকে ইঁদুরেরা বেরিয়ে আসতে লাগলো। বাঁশি বাজাতে বাজাতে লোকটি ওই গ্রামের বাইরে চলে গেল। যেতে যেতে বিশাল একটি নদী পড়ল। ওই নদীর তীরে খানিক দাঁড়ালো এবং তারপর নদীতে নেমে পড়ল। তারপর কি করল সেই গল্প শুনব বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, বাঁশিওয়ালা নদীর তীরে খানিক দাঁড়ালো এবং তারপর নদীতে নেমে পড়ল। লক্ষ লক্ষ ইঁদুরও বাঁশিওয়ালার সাথে নদীতে নেমে পড়ল এবং ডুবে মারা গেল। বাঁশিওয়ালা সাঁতার কেটে তীরে উঠে সেই গ্রামের চেয়ারম্যানের কাছে গিয়ে বলল, গ্রাম এখন ইঁদুর মুক্ত হয়ে গেছে, দেখুন একটা ইঁদুরও আর গ্রামে নেই, সব ইঁদুর চলে গেছে এবং একটা ইঁদুরও আর ফিরে আসবে না। এখন তোমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 1000 স্বর্ণমুদ্রা আমাকে দাও। চেয়ারম্যান সাহেব হেসে দিল, বলল, সামান্য ইঁদুর তাড়ানোর জন্য এত টাকা দিতে হবে? আমার তো মনে হয় 50 মুদ্রাই যথেষ্ট, তোমার কি ধারণা? বাঁশিওয়ালা বিরক্ত হল এবং 50 মুদ্রা গ্রহণ করল না, উল্টো চেয়ারম্যানকে কথা অনুযায়ী কাজ করার পরামর্শ দিল।
চেয়ারম্যান তো কিছুতেই মানল না এবং বাঁশিওয়ালার সাথে দুর্ব্যবহার করে তাকে ঘর থেকে তাড়িয়ে দিল। বেচারা বাঁশিওয়ালাও খেপে গিয়ে সিদ্ধান্ত নিল, গ্রামবাসীকে এমন শিক্ষা দেবে যেন সারা জীবন তার কথা মনে রাখে। পরদিন সকালে গ্রামের কৃষকরা যখন নিজ নিজ ক্ষেত খামারে কৃষিকাজ করার জন্য চলে গেল, তখন বাঁশিওয়ালা অদ্ভুত সুরে বাঁশি বাজাতে শুরু করে দিল। ওই বাঁশির সুর শুনে ঘরবাড়ি থেকে শিশুরা দৌড়ে দৌড়ে বেরিয়ে এসে বাঁশিওয়ালার পেছনে পেছনে ছুটল। বাঁশিওয়ালা তার অদ্ভুত সুরের বাঁশি বাজাতে বাজাতে গ্রামের বাইরে চলে গেল। যেতে যেতে একেবারে পাহাড় পর্বতের ভেতর একটা উপত্যকায় পৌঁছে গেল। তারপর কি হলো সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, বাঁশিওয়ালা তার অদ্ভুত সুরের বাঁশি বাজাতে বাজাতে গ্রামের বাইরে গিয়ে একেবারে পাহাড় পর্বত পরিবেষ্টিত একটা উপত্যকায় পৌঁছে গেল। বাচ্চারাও তার পিছে পিছে সেই উপত্যকায় গিয়ে হাজির হল। বাঁশিওয়ালা বাচ্চাদের সেই উপত্যকায় রেখে ফিরে গেল সেই গ্রামে। সেখানে গিয়ে দেখে নারীরা তাদের বাচ্চাদের জন্য কান্নাকাটি করছে ভীষণভাবে। গ্রামের চেয়ারম্যান এবং কৃষকরা এলো বাঁশিওয়ালার কাছে, তার কাছে ক্ষমা চেয়ে এবং অনুনয় বিনয় করে বলল, যেই স্বর্ণমুদ্রা দেব বলে কথা দিয়েছিলাম সেগুলো তোমাকে দেব, যদি বাচ্চাদের ফিরিয়ে আনো। বাঁশিওয়ালা স্বর্ণমুদ্রাগুলো বুঝে নিল, তারপর গ্রামের লোকজনকে সেই উপত্যকায় নিয়ে গেল যেখানে সে বাচ্চাগুলোকে নিয়ে রেখে এসেছিল।
গ্রামের নারী পুরুষ সবাই হন্যে হয়ে বাঁশিওয়ালার পিছে পিছে দৌড়ে গিয়ে বাচ্চাদের উপত্যকায় খুঁজে পেল। যে যার বাচ্চাকে বুঝে নিয়ে তাদের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে আদর করে কোলে তুলে গ্রামে ফিরে গেল। মা বাবা তাদের শিশু সন্তানকে ফিরে পেয়ে আনন্দে চোখে মুখে অশ্রুসিক্ত হয়ে গেল। বাঁশিওয়ালা অপেক্ষা করছিল গ্রামের লোকজন এবং তাদের বাচ্চাদের গ্রামে ফেরার জন্য। এখন তাদের ফিরে আসতে দেখে আবারও বাঁশিতে অদ্ভুত সুন্দর সুর তুলে বাজাতে বাজাতে সেই গ্রাম ত্যাগ করল। তো এই ছিল গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে আমাদের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তিনি কিয়েভে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কথা নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, যখন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের বিষয়টিকে দেখভাল করছে, তখন জেলেনস্কির সঙ্গে বৈঠক করা উচিত হবে না। ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ইউক্রেন যাওয়ার জন্য এটি উপযুক্ত সময় নয়। বাইডেন প্রশাসন ইউক্রেনের বিষয়টি দেখভাল করছে, এখানে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করা আমাদের ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, সিরিয়ার আউনাফ ও ইরাকের আইনুল আসাদ সামরিক ঘাঁটিতে প্রতিরোধ সংগ্রামীদের হামলায় 45 জন মার্কিন সেনা আহত হয়েছে। পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে 24 জন মস্তিষ্কের ট্রমায় আক্রান্ত হয়েছে। পতনশীল ইসরায়েলের অপরাজ্যকে আমেরিকা সমর্থন দিয়ে যাচ্ছে ইরানকে, নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা। আবদুল্লাহিয়ান, পশ্চিমা সমর্থন মঠিয়ে যাবার আশঙ্কায় দ্রুত হামাসকে ধ্বংস করার পরামর্শ ইহুদ বারাকের, মিথ্যাচার করে পরাজয় ঢাকতে পারবে না ইসরায়েল। হামাস নেতা মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে ষড়যন্ত্র চলছে না সংবাদ ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন এবং গাজার উপর ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে ভারতকে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন, কামনায় খুদা হাফেজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։